সুরক্ষিত রাখো আমার মৌলা, মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাযিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাহে রমজানুল মোবারকের এই বরকতময় মুহূর্তে আলহামদুলিল্লাহ কিবলা নিগরানে সূরা হযরত হাজি মুহাম্মদ ইমরান আত্তারি দামাত বরকাতুহুল কুদসিয়ার প্রোগ্রাম দেখছেন প্লাস মাইনাস, আর নিগরানে সূরাও আমাদের সাথে আছেন। প্রথম প্রশ্ন আমি এটিই করব হাজি সাহেব, প্লাস মাইনাস এটিকেই কেন আপনি প্রোগ্রামের নাম রাখলেন এবং এতে আপনি কি ডিসক্রাইব করতে চান, দর্শকদের কি জানাতে চান, এই প্লাস মাইনাস দ্বারা কি উদ্দেশ্য?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবীন। সর্বপ্রথম আমি একটি অনুভূতির কথা বলি। মনে হচ্ছে যে গতকালেরই কথা, আমরা আমাদের গত মাহে রমজানের প্রোগ্রাম করেছিলাম। কথায় আছে দিন যায় রাত আসে সময় এভাবে চলে যায়, এটিও একটি ভাবনা, একে প্লাসই বলবেন আপনি।
সুবহানাল্লাহ।
হ্যাঁ, কেননা একটি অনুভূতি আছে যা আপনাকে মঙ্গলের দিকে নিয়ে যাবে, আপনাকে উত্তম পদক্ষেপের দিকে নিয়ে যায়, আপনাকে উদাসীনতা থেকে দূর করার দিকে নিয়ে যায় এবং আখিরাতের প্রস্তুতির দিকে নিয়ে যায়, একে জীবনের উপলব্ধিও বলা হয়। এছাড়া একে আরও অনেক নাম দেওয়া যেতে পারে, বাকি রইল প্লাস মাইনাস নামটি। তো চিন্তার দুটি দিক রয়েছে, একটি ইতিবাচক আর একটি নেতিবাচক, একটি প্লাস আর একটি মাইনাস। আপনি কাউকে ফোন করলেন, অ্যাটেন্ড হচ্ছে না, এখন আপনার কাছে দুটি পথ আছে। হয়তো আপনি বলতে পারেন, দেখো ফোন উঠাচ্ছে না, বলতে পারেন মনে হয় ব্যস্ত আছে। দুটি ভাবনাই আপনার কাছে রয়েছে আর তা আপনার ব্যক্তিত্বের পরিচয়। তা আমি যখন প্লাস মাইনাসের উপর অথবা ইতিবাচক নেতিবাচক চিন্তার বিষয়ে অধ্যয়ন করলাম, তো বলতে পারেন যে এটি একজন ব্যক্তির ইন্ট্রোডাকশন তুলে ধরে যে তার ফার্স্ট থট কোনটি। ফার্স্ট থট, স্ত্রী দরজা খুলছে না, অর্থাৎ স্বামী ঘরে এলো, বেল চাপল আর কলিং বেল দিল, নক করল, দরজা খুলল না। না খোলাতে তার ফার্স্ট থট কি এলো, যে সে নামাজ পড়ছে হয়তো, সে আওয়াজ শুনেনি হয়তো, অথবা কি কারণে অযথাই ফোনে লেগে আছে হয়তো, অথবা পাত্তা দিচ্ছে না হয়তো, চলে যায়নি তো না বলে। অর্থাৎ আপনার ফার্স্ট থট কি আসে, এটি আপনার পার্সোনালিটির ইন্ট্রোডাকশন, আপনার ব্যক্তিত্বের পরিচয়। তাই আমাদেরকে আমাদের চিন্তাধারাতে ইতিবাচক দিকটি গ্রহণ করা উচিত। আমরা এই যে প্রোগ্রাম করব ইনশাআল্লাহ তাআলা মাহে রমজানের, যা বিভিন্ন টপিকস অনুযায়ী হবে, সেসব টপিকসে আমরা ইনশাআল্লাহ তাআলা যে আলোচনা করব যে এই বিষয়ে প্লাস মাইনাস কি রয়েছে, ওই বিষয়ে প্লাস মাইনাস কি রয়েছে, ভালো খারাপ চিন্তা বলতে পারেন, প্লাস মাইনাস বলতে পারেন, নেতিবাচক ইতিবাচক বলতে পারেন, ভালো উত্তম এবং মন্দ চিন্তাও বলতে পারেন, আপনি একে যে কোনো নাম দিতে পারেন। যেহেতু আমাদের সমাজে একটি ওয়ার্ড প্রচলিত প্লাস মাইনাস, তাই আমরা এর নাম প্লাস মাইনাস রেখেছি। যদি আমরা কুরআনুল করিমের সূরা বাকারার আয়াত নাম্বার 216 এর দিকে যদি আমরা লক্ষ্য করি, সেটি পড়ি, তো আল্লাহ পাক আমাদেরকে উত্তম চিন্তার প্রতি আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ পাক সূরায়ে বাকারার আয়াত নাম্বার 216 তে ইরশাদ করেন,
ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন।
সুবহানাল্লাহ।
আপনি এর অনুবাদ শুনুন, মাশাআল্লাহ, খুব অসাধারণ অনুবাদ আমি আপনাকে শোনাচ্ছি কানজুল ইমান থেকে। আর দেখুন যে কেমন ইতিবাচক চিন্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দান করা হয়েছে। পজিটিভ মেন্টালিটি, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ডাইরেকশন। আল্লাহ বলেন, এবং সম্ভবত তোমাদের নিকট কোনো বিষয় অপছন্দ হবে, অথচ তা তোমাদের পক্ষে কল্যাণকর হবে, এবং সম্ভবত কোনো বিষয় তোমাদের পছন্দনীয় হবে, অথচ তা তোমাদের পক্ষে অকল্যাণকর হবে। আর আল্লাহ তাআলা জানেন এবং
জানো না,
তোমরা জানো না। তো আমির আহলে সুন্নতের কাছে হতাশা থেকে বের হওয়ার, নিরাশা থেকে বের হওয়ার সম্পর্কিত একটি প্রশ্ন করা হয়। সোশ্যাল মিডিয়াতে একটি প্রশ্ন এসেছিল, আমি প্রশ্ন করেছিলাম। আমির আহলে সুন্নত জবাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর খুব সুন্দর ঘটনা বর্ণনা করেন। আমি এমাত্র আয়াতটি পড়লাম, তো ওই ঘটনাটিও মনে পড়ল যে যখন তিনি আরোগ্য লাভ করলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি অসুস্থ ছিলেন। একটি লম্বা সময় পরীক্ষা ছিল ওনার। তো কেউ একজন ওনাকে ওনার স্বাস্থ্য সম্পর্কে জানতে চেয়েছিল, ওই সময় সম্পর্কে যে সময় তিনি অসুস্থ ছিলেন। ওই সময়ের একটি বিশেষত্ব তুলে ধরেন যখন অসুস্থ ছিলেন, আর ওই বিশেষত্ব এমন ছিল, আমি দিনে দুইবার এই আওয়াজ শুনতে পেতাম, হে আইয়ুব, আপনার শরীর কেমন?
আল্লাহ আল্লাহ আল্লাহ।
এখন সে আওয়াজ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আপনি একবার ভাবুন, ওনার চিন্তা দেখুন, হযরত আইয়ুব আলাইহিসসালাম কতটা অসাধারণ কথা বলেছেন, পজিটিভ। হযরতে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায়ে মুকাররমাতে বাইতুল্লাহ কাবা শরীফের পাশে রেখে এসেছিলেন, যখন কিছুই ছিল না, ওনার সাথে ছোট একটি টিফিন, আমরা বর্তমান ল্যাঙ্গুয়েজে বলতে পারি একটু পানি এবং কিছু পানাহারের বস্তু ছিল, যা কয়েকদিনের জন্য হয়তো যথেষ্ট ছিল না। যখন তিনি ছেড়ে যাচ্ছিলেন, তখন বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে, আপনি আমাদেরকে কার আশ্রয়ে ছেড়ে যাচ্ছেন? এই নির্জন প্রান্তে কেউ নেই, না মানুষ আছে, কেউ নেই, আমরা দুজন। হযরত ইসমাইল আলাইহিসসালাম ছোট ছিলেন, আর তারা ছিলেন অর্থাৎ মা এবং ছেলে। তিনি ফিরে যাচ্ছিলেন, উত্তর দিলেন না। তখন উনি খুব সুন্দর একটি কথা বলেছিলেন, বড়ই সুন্দর প্রশ্ন করলেন, আচ্ছা এটি বলুন যে যা কিছু করেছেন আল্লাহ তাআলার আদেশে করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, জি হ্যাঁ, আমি আল্লাহর হুকুমে করেছি। এখন আপনি দেখুন জবান মুবারক থেকে কি বের হলো হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর। যদি আল্লাহর হুকুমে করে থাকেন তাহলে যান, আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না। তাই তো, চিন্তা দেখুন, পজিটিভিটি দেখুন, আল্লাহ পাককে কতটা সুন্দরভাবে তিনি বলে না, হাদিসে কুদসিতে আছে, বান্দা যখন আমার ব্যাপারে যেরূপ ধারণা রাখে আমি সেইভাবে আমার বান্দার সাথে আছি, আমার বান্দা আমার ব্যাপারে যেরূপ ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই। তো এই ইতিবাচক চিন্তা তৈরি হবে, কেননা আমাদের সমাজে অসংখ্য সমস্যা আছে। এইসব অগণিত সমস্যার একটি মৌলিক কারণ আমাদের নেগেটিভিটি, মেন্টালিটি। দেখুন, আমরা ইমিডিয়েট যে ভেরি ফাস্ট থট আসে আমাদের, ভেরি ফাস্ট আমাদের মস্তিষ্ক যে কথা ক্লিক করে, আনফর্চুনেটলি তা হচ্ছে নেগেটিভিটি।
কি কারণের চিন্তাভাবনা কেন খারাপ হচ্ছে?
আসলে এর কয়েকটি কারণ আছে, পরিবেশগত। এক্ষেত্রে পরিবেশ অনেক বড় প্রভাব রাখে, এসপেশালি যখন আপনি আপনার ফ্যামিলির দিকে লক্ষ্য করবেন। যখন আমি পরিবেশের কথা বলবো, তো ডেফিনেটলি তা আগে ঘর থেকে শুরু হবে। যে শিশুই ঘর থেকে বাহিরে এসেছে অথবা ঘর থেকে বাহিরে বের হয়েছে, কিছু বছর পরই ঘর থেকে বাহিরে বেরিয়েছে এবং তার একটি সময় ঘরের ভেতর অতিবাহিত হয়, এখন সে নিজের মা বাবাকে পারস্পরিক ডিসকাশনে নেগেটিভ দেখবে, আর যখন তার সাথে কোনো বিষয়ে কথাবার্তার ক্ষেত্রে নেগেটিভ দেখে অথবা তাকে কোথাও পাঠানো হলো, তখন তাকে নেগেটিভ চিন্তা প্রদান করা হয়, নেতিবাচক চিন্তা প্রদান করা হয়, তাহলে স্পষ্টতই তার মাঝে ওইসব নেতিবাচক চিন্তার যে প্রবণতা আছে তা তৈরি হয়ে যায়, কেননা তার প্রশিক্ষণ প্রতিপালন যেমন ছিল তা এ পদ্ধতিতে করা হয়েছে। যদি আমরা শুরু থেকে আমাদের সন্তানদেরকে পজিটিভিটি শেখাই, যদি কোনো পেরেশানি আসে, কোনো মুসিবত আসে, কোথাও যাচ্ছে কোথাও আসছে, আর আমরা যদি তাকে উত্তম ধারণা দিব, বাবা সুধারণা রাখো, বাবা সুধারণা কর, এটিও তো হতে পারতো, ওটিও তো হতে পারতো, এমন হতে পারতো, আব্বু দেখুন না এরকম হয়ে গেছে, বাবা দেখো এটি এমন হয়েছে, তুমি ভাবো যে যদি এভাবে না হয় ওভাবে হলে তাহলে কি হতো, এরকম হলে কি হতো। বয়স্ক মুরব্বীগণ আমাদেরকে উত্তম চিন্তা শিক্ষা দিয়েছিলেন, মনে আছে আপনার? আপনিও জানবেন হয়তো, আপনার একটি ওয়ার্ড মনে পড়বে যা আমরা ঘরে শুনতাম। আজও বয়স্ক মুরব্বী যারা আছেন তাদের শব্দ আমাদের কানে মাঝে মধ্যে ওনাদের জবান থেকে শুনে থাকি, তা আপনারও মনে পড়বে। যখনই কোনো, যেমন ধরুন মোবাইল হারিয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোনো লস হয়ে গেল, এমন কোনো রোগ চলে আসলো, তখন আমাদের মুরব্বীরা এসে আমাদেরকে এই কথাটি বলতেন, আল্লাহর শুকরিয়া আদায় করো, জানের বদলে মাল গিয়েছে।
এমনই
মনে পড়ে?
জি
হ্যাঁ, জানের বদলে মাল গিয়েছে। এই ইতিবাচক চিন্তার দিকে আমাদের প্রদর্শন ওই ব্যক্তিরা করেন যাদের ব্যাপারে আমরা অনেক সময় বলি আমাদের মুরব্বীরা হচ্ছে নিরক্ষর। ওই সকল নিরক্ষর সদস্যরা যাদেরকে আমরা নিরক্ষর বলি অনেক শিক্ষিতদেরকে উত্তম চিন্তার বিষয়ে পেছনে ফেলে দেয়। তা এই জাতীয় চিন্তার পেছনে একে তো ঘরের পরিবেশ আছে, অতঃপর মানুষ বাহিরে বের হয়, তো আর সে একজন টিচার পায়। অর্থাৎ মা বাবার পর সে প্রথমে যাকে পায় তিনি হচ্ছেন টিচার, শিক্ষককে পায়। এখন শিক্ষকের মধ্যে ইতিবাচক চিন্তা ডেলিভার করার সক্ষমতা আছে নাকি ওই বেচারায় নিজেই নেতিবাচক চিন্তায় ডুবে থাকে? তৃতীয় যে মাধ্যমটি রয়েছে কিংবা যে রাস্তাটি রয়েছে তা হচ্ছে তার গ্যাদারিং। এটি হচ্ছে থার্ড নাম্বারে। ফার্স্ট ঘর এবং ঘরের সহবত, মা বাবা, এস্পেশালি সেকেন্ড তার টিচার। আর থার্ডে যদি বলি তাহলে দুটি বিষয়কে আমরা একসাথে ডিসকাস করতে পারি, প্রতিবেশী এবং গ্যাদারিং। কেননা বাচ্চা আশেপাশে প্রতিবেশীদের মাঝেও বেড়ে ওঠে। তো আমি এটাই মনে করি যে চিন্তার মাঝে যেসব নেগেটিভিটি তৈরি হয় তার একটি বলতে পারেন মৌলিক কারণ এটি। এখন দর্শকরা আমাদের সাথে আছেন, ওনাদের নিজস্ব অভিমত আছে, আমারও নিজস্ব অভিমত আছে।
আমি একটি কথা বলতে চাইছি, এটি কিছুটা কনক্লুড হয়ে যাক। এই চিন্তাভাবনা কেন খারাপ হয়ে যায় আপনার কি মনে হয় না? যখন মানুষ ভেতর থেকে তার নিজের ভেতরেই ত্রুটি, বিচ্যুতি এবং খারাপ বিষয় থাকে, অতঃপর সে যখন অন্যকে দেখতে থাকে, তো আরবিতে একটি বাক্য বলা হয়, মানুষ অন্যকেও অনেকটা নিজের মতোই ভাবতে শুরু করে। তাই যেহেতু তার নিজের মাঝেই খারাপ বিষয় বিদ্যমান রয়েছে, সুতরাং অন্যকেও সে ওই মন্দ বিষয় অনুযায়ী অথবা ওইসব কথা অনুযায়ী সে জাজ করতে থাকে। তো এই নেগেটিভিটি যা তার সত্তায় বিদ্যমান রয়েছে এটি তার চিন্তাভাবনায়ও আসছে, আর এটিকে সে অন্যের উপরও যাকে বলে ইমপ্লিকেনাল ইমপ্লিমেন্ট করছে।
আপনি তো আমার কথাকে কন্টিনিউ করলেন।
জি,
যে তা প্রথমে তো আপনার এই প্রশ্ন ছিল মানুষের চিন্তা কিভাবে খারাপ হয়,
কেন খারাপ।
আমি বললাম যে চিন্তাভাবনা নেগেটিভ হওয়ার, নেতিবাচক হওয়ার, মাইনাস হওয়ার একটি কারণ মূলত এই। এখন যেহেতু আমাদের এখানে গ্রাম্য সমাজে একটি কথা প্রচলিত আছে, যার জন্ডিস হয়ে যায় তার সব জিনিসই তেতো লাগে,
আল্লাহু আকবার।
তো এটি বুঝানোর জন্য বললাম। আর এমনিতেও একটি প্র্যাকটিক্যাল বিষয় হচ্ছে যখন চোখে পানি থাকে তখন বস্তু অস্পষ্ট দেখা যায়, ঠিক আছে? তো যখন আপনার চিন্তাভাবনার মধ্যে নেতিবাচক কুধারণা এবং নেগেটিভিটির পানি চড়ে থাকবে তখন আপনিও এমনই দেখবেন। আচ্ছা, এটিও আপনি যে কথাটি বললেন আমি একে পুনরাবৃত্তি করছি যে দুর্ভাগ্যবশত একজন ব্যক্তির অভ্যাস হচ্ছে মিথ্যা বলা। মিথ্যা বলার কারণে তার সাথে একটি প্রবলেম হয়ে যায়, তার সাথে যদি কেউ সত্য বলে সে মনে করে হয়তো মিথ্যা
মিথ্যা বলছে, ঠিক
বলে, যেরকম আমি সেও ওই রকম হয়তো। এই জাতীয় যেসব অভ্যাস রয়েছে এর কারণেও আপনি ঠিকই বলেছেন, অন্য ব্যক্তি যদি কেউ এমন কথা বলে থাকে যখন লোক তার ব্যাপারেও নেগেটিভ চিন্তা করে থাকে, তাই চিন্তাকে ঠিক করার জন্য উত্তম সংস্পর্শে থাকা খুব জরুরি, যা আপনাকে বারবার বারবার, উদাহরণস্বরূপ যেমন আপনি এবং আমি পরস্পর বন্ধু, এখন আমি আপনার কাছে আসলাম এমন কোনো প্রবলেম নিয়ে, উদাহরণস্বরূপ আমি কারো ব্যাপারে বললাম, আরে সালমান ভাই দেখো অমুক এমন করেছে অমন করেছে, ভালো লোক কিনা। এখন আপনার সামনে দুটি রাস্তা, হয় আপনি আমাকে বলবেন হ্যাঁ ঠিক বলেছেন ভালো লোক নয়, আপনি ভাবলেন যে আপনি এ কথা বললে সে আমার আরও ঘনিষ্ঠ হয়ে যাবে, আমাদের বন্ধুত্ব মজবুত হয়ে যাবে আর আমাদের সম্পর্কটাও আরও ভালো হয়ে যাবে। তো একে তো এটি, দ্বিতীয় পন্থাটি হচ্ছে আপনি আমাকে বললেন যে আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন, দেখুন ভাই আমি তার মাঝে দু একটি ভালো বিষয় দেখেছি, অর্থাৎ আপনি আমাকে আমার নেগেটিভ থেকে আমার পজিটিভ দিকে নিয়ে যাবেন, আপনি না আমার নেগেটিভ গাড়িতে আরোহণ করে আমি একটি নেগেটিভ মোটরসাইকেলে চড়ে যাচ্ছি, চলো ভাই আমিও তোমার পেছনে বসে পড়েছি, তুমিও উল্টো ভাবো আমিও উল্টো ভাবি, না আপনি আমার গাড়িকে টার্ন করাবেন, আপনি যেদিকে যাচ্ছেন উত্তম দিকও রয়েছে, আর আপনি আমাকে অর্থাৎ এই বিষয়ের প্রতি রাজি করাবেন যেন আমি তার ব্যাপারে ভালো চিন্তা করি। যখন আপনি ভালো চিন্তা করাবেন, আমি তো এটি চিন্তা করি, আমাকে একজন আমি চিন্তা ম্যাক ইসলাম ভাইকে তার মধ্যে, আমি যখনই তার কোনো কথা শুনতাম তখন আমার এমন মনে হতো আরে ভাই সে এত নেগেটিভ চিন্তা কেন করে। কথা বললে বোঝা যায় আপনি কারোর সাথে যখন বসবেন অর্থাৎ কারো অভ্যাস হচ্ছে গিবত করা, পাশে বসলে আপনি বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যে গিবতের দরজা খুলে যাচ্ছে, সে কারো না কারো গিবত করবে, তখন গিয়ে তার এক দেড় ঘন্টা পূর্ণ হবে। তো এভাবে কারো সাথে উঠা বসা করে তার নেচার সম্পর্কে জানা যায়। তো এটি একটি স্পষ্ট বিষয় আমি বলেছি। তো আমি এখন কোথাও বসে ওনার কথা শুনতাম, তখন ওনার ভেতর থেকে কুধারণা আর কুচিন্তা এবং নেগেটিভ তার মাঝ থেকে বের হতো। আমি ওনাকে বলার সুযোগ পাচ্ছিলাম না। একদিন আমি ওইভাবে সুযোগ পেলাম, তিনি নিজে আমাকে বললেন, ভাই আমি খুব পেরেশান। কেন ভাই? ঘুম আসে না, বিচলিত থাকি, পেরেশানতে থাকি। আপনার কাছে কোনো সমাধান আছে? যেহেতু আমাকে সে জিজ্ঞাসা করেছে, আমি বললাম ভাই তো 5-7 মিনিট। আমি ওনাকে বললাম যে যদি কষ্ট না পান তো আরজ করছি, মনে কষ্ট নেবেন না, একটা কথার কথা, নসিহত করলে তো কষ্ট পেয়ে যায়। তো আমাকে যদি কেউ বলে মনে কষ্ট না নিলে একটি কথা বলবো, আমি বলি কথা শুনেই তারপর বলবো, আগে থেকে কিভাবে বলবো যে আপনার কথায় কষ্ট পাবো কি পাবো না। আর তখন আমি উনাকে অনুরোধ জানালাম যে এটা কি সম্ভব, আপনি ভালো চিন্তা করবেন এবং সুধারণা বজায় রাখবেন, পড়ে নিন সুধারণা কি, খারাপ ধারণা কি। তখন তিনি আমাকে দু একটি প্রশ্ন করলেন। তিনিও হয়তো মনে করলেন ভাই ইনি আমাকে কি ধরনের ফর্মুলা বললেন। যাই হোক, আমি উনাকে সেটি বললাম যা আমার মনে হয়েছে যে আমি উনাকে বলবো। সালমান মাদানি সম্ভবত এক সপ্তাহ পর তিনি আমার সাথে সাক্ষাৎ করে বলেন, অনেক অনেক শুক্রিয়া, জাজাকাল্লাহ, আমার চিন্তাকে পরিবর্তন করার চেষ্টা করেছি, এখন আমার ভালো ঘুম হয়, এখন আমি প্রশান্তি অনুভব করছি।
বাহ।
অর্থাৎ আমি এটিকে ওনার বিশেষত্ব মনে করব, যিনি আমার কথাকে নেগেটিভভাবে নেননি, পজিটিভভাবে নিয়েছেন।
ঠিক,
অন্যথায় তিনি বলে দিতেন ভাই ওনাকে কিছু বললাম আর তিনি আমার দোষ খোঁজা শুরু করে দিলেন। এখন না আমি আপনাকে নাম বলেছি, না আপনি ওনাকে চিনেন, না এরপরেও ওই ব্যক্তির সাথে এই বিষয়ে কোনো কথা হয়েছে, যা হয়েছে হয়ে গেছে। মানুষ কি একজনের পেছনে পড়ে থাকবে নাকি? ভাই খবর কি, ইতিবাচকই ভাবছেন তো? তখন বলবে আপনি অন্তত আমার ব্যাপারে পজিটিভ ভাবুন, আমি এখন নেগেটিভ চিন্তা বন্ধ করে দিয়েছি, পজিটিভ ভাবছি, আমি কেন তার ব্যাপারে নেগেটিভ ভাবব? তো ইনশাল্লাহ এর ফলে আপনার আমার স্বাস্থ্য ভালো থাকবে। অর্থাৎ আমি অনেক লোককে, কেননা আমাদের তো প্রথম সেগমেন্ট হচ্ছে আমরা যেন আমাদের চিন্তা সঠিক করি, কেননা যাদের ব্লাড প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের অর্থাৎ হাইপারটেনশন, কি বলেন আপনারা,
ব্লাড প্রেশার, হাইপারটেনশন, মানসিক চাপ থাকে, এটা ডিপ্রেসড থাকে,
একটি রোগ, হ্যাঁ মানসিক চাপও রয়েছে, ডিপ্রেশন হয়ে থাকে, অ্যাংজাইটি ফিল করে, এই ধরনের নতুন নতুন নাম আছে, এগুলো চলে আসে। আমি ওনাদের সবাইকে অনুরোধ করব, বলছি না যে আপনাদের এই রোগের কারণ এগুলোই হবে যা বলতে চাচ্ছি, তবে যদি আপনারা লক্ষ্য করেন আর নিজের ভাবনাকে ইতিবাচক করেন, পজিটিভ ভালো চিন্তা করুন, যদি কেউ, যেমন আমি কিতাবে পড়েছি, যদি কেউ ভুল করে আর আপনি যদি সুযোগ পান তার ভুলকে সংশোধন করার, তো আমি কিতাবে পড়েছি সর্বপ্রথম ওই ভুলকারী ব্যক্তির পাশে নিজেকে দাঁড় করান। যদি আপনার মাধ্যমে এই ভুল হতো, আপনি চিন্তা করুন সেটা কোন কারণে হতো, যার কারণে আপনার ভুল হতো। নাম্বার এক, আপনি এটি ভাবুন, যদি কেউ আমাকে সংশোধন করতে চাইতো তাহলে আপনার জন্য কোন পদ্ধতিকে বাছাই করতো যে এভাবে আমাকে সংশোধন করা হতো। প্রথমে ত্রুটিকারী জায়গায় নিজেকে রাখুন, অতঃপর ভাবুন, ইনশাল্লাহ তাআলা আপনি সফলতা প্রাপ্ত হবেন। যদি আমরা নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে পজিটিভ দিকে যাই, তাহলে আমি আশা করি যে আল্লাহ পাকের রহমতে যে আমাদের অসংখ্য রোগ পেরেশানি না শুধু দূর হবে, বরং পারস্পরিক যে টানাপোড়া থাকে, পারস্পরিক যে দূরত্ব থাকে, আশা করছি যে হয়তো অনেকটাই কমে যাবে। এখন মাহে রমজানে যদি চিন্তা না বদলান তাহলে কখন বদলাবে?
ঠিক বলেছেন আপনি, মারহাবা। কলসও আছে আমাদের কাছে, কল নিচ্ছি। জি,
ইফতারির সময় এটা দেখা যায়, যদি ইফতারির আইটেম কম হয়, স্বামী তার স্ত্রীর উপর রাগ ঝাড়ায়, ইফতারি কেন কম বানিয়েছ, এই আইটেম নেই, ওই আইটেম নেই।
মেনু সেট করে নিতেন ভাইয়া, রমজান মাস কি হঠাৎ করে এসেছে, সকালে উঠলেন আর জানলেন রমজান মাস? যদি এরকম হয় তাহলে মেনু সেট করে নিতেন, প্রথম রোজাতে এটা, দ্বিতীয় রোজায় এটা, তৃতীয় রোজায় এটা, বসে নিজেদের মধ্যে পরামর্শ করে নিতেন, যদি মেনুর ব্যাপারে আপনার ওইরকম চাহিদা থেকে থাকে। যাই হোক, এই বিষয়টি লড়াই ঝগড়া করার, এই বিষয়টি রাগ হওয়ার মতো না। আপনি প্রথমত মাথায় রাখুন, যেমন বাজেট হবে সেরকম সেহরি ইফতারি হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, হতে পারে যিনি বানাচ্ছেন তার শরীরও তেমন ভালো ছিল না, আসলে যদি আপনি চিন্তা করেন, সেই ইতিবাচক চিন্তার কথা এসে গেল। প্রশ্ন এমনই ছিল যার মাঝে ইতিবাচক নেতিবাচক হতে পারে। যদি কোনো কিছুর কমতি থাকে তাহলে এটি বলার বদলে আপনি কম বানিয়েছেন। আপনি এটিও বলতে পারতেন, শরীর ভালো তো? হতে পারে মাথা ব্যথা ছিল, প্রথম রোজা, অনেক সময় রোজায় অভ্যাস থাকে না তো। প্রথম রোজা অনেকের মানুষের জন্য সহজ হয় না, সারাদিন একটি সময় পর্যন্ত ক্ষুধা পিপাসায় থাকে, তো এসব বিষয় ঘটে থাকে। ভাই, এটি কোনো রাগ করার মতো? আমি তো এর মধ্যে রাগ করার কোনো কারণই দেখতে পাচ্ছি না। জানি না কেন এটি কোনো বিষয় নয় যাকে আপনি বলছেন যে এটি রাগ করার মতো বিষয়। হ্যাঁ,
নন ইস্যু,
একদম কোনো বিষয় নয়। আরে ভাই দেখুন, পানি দ্বারাও মানুষ ইফতার করতে পারে, খেজুর দিয়েও ইফতার করে নেয়। আর এই যে বিভিন্ন আইটেম ইফতার থাকে, এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যদি উদাহরণস্বরূপ কোনো ফিলিংসও থাকে, ওই সময় শেয়ার করার পরিবর্তে প্রসন্ন অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য ইফতার করুন, দোয়া করুন, মাগরিবের নামাজ পড়ুন, অতঃপর নর্মাল খাওয়া দাওয়া করুন, তাকেও খেতে দিন, নিজেও খাবার খেয়ে নিন। তো অতঃপর এই যে নিজেদের মধ্যে একটু আলাপ সেরে নিন। কাল থেকে যদি এগুলো বানানো হয় তো হতে পারে প্রতিউত্তর আসবে, জিনিসপত্র থাকলে তো তৈরি হবে, টাকা থাকলে তৈরি হবে, তো এটি পারস্পরিক। অর্থাৎ আমি মনে করি যে যদি পোলাইট ডিসকাশন হয়, আর যদি পোলাইট ডিসকাশন হয়, এই জাতীয় ডিসকাশনের মাধ্যমেও সমাধান হতে পারে। সত্য কথা হচ্ছে, আমি তো পার্সোনালভাবে এই কথার পক্ষে যে আমাদের সেহরিয় ইফতারিতে ঘরের মা বোন স্ত্রীদের যতটুকু চেষ্টা এবং ওনাদের যে পরিশ্রম হয় তাদেরকে আমি তো পার্সোনালিভাবে অ্যাপ্রিসিয়েট করি। সমস্যা শুধু স্ত্রী বোনদেরই নয়, সমস্যা আমাদের মায়েদেরও। আমি তো শুরু থেকে দেখেছি, তিনি মায়ের শুরুতে হোক অথবা ঘরের যে কোনো নারীর শুরুতেই হোক, সেহরিয় ইফতারির তৈরির দায়িত্ব শুধু যেন ওনাদেরই। আমাদের আসার পূর্বে ইফতার প্রস্তুত, আমাদের উঠার পূর্বে সেহরি প্রস্তুত।
আর বানাতে হয় সবার আগে, খেতে হয় সবার শেষে।
সবার শেষে, এটি সার্ভিসেস না? ওনারা কোনো কোনো রমজান মাসে বোনাসই পান না ওনারা। ওনারা কি আর স্যালারিতে কাজ করেন নাকি? আল্লাহ পাক ওনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আর ওনাদের উচিত যদি ওনারা ঘরে, দেখুন আমি পজিটিভ দিকে যাচ্ছি, ওনাদের উচিত যদি ঘরে, যেমন ধরুন দুই তিনজনই আছেন, আমি সেহরিতে কী রাঁধবো, ইফতারে কী বানাবো, আপনারা বললে আমি সেগুলোই বানাবো, রান্না তো আপনাকেই করতে হবে। এছাড়া আপনার কাছে এর জন্য আলাদা কোনো ব্যবস্থা তো নেই, রাত্রে তো হবে। তাহলে নিজেদের মধ্যে, যেমন ধরুন আপনার মুট হচ্ছে এটা খাবো কিন্তু অন্যদের মুট নেই, নিজেদের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা যাবে। মাহে রমজানে তো মহাব্বতি হবে, আর কি হবে, এটি রহমতপূর্ণ মাস, এতে দুঃখ বেদনা কোত্থেকে আসলো ভাই?
মারহাবা, কল এনেছি।
চিন্তা ভাবনাকে কিভাবে ঠিক করা যেতে পারে? কেননা এখন তো মানুষ এরকম ভাবে, যদি আমি গাড়ির তেলের ট্যাঙ্কি ফুল করি তখন অন্যরাও ব্যবহার করবে, তাই আমি ট্যাঙ্কি অতটুকু ভরব যতটুকু আমি ব্যবহার করব। এরকমও ভাবে যে আমি কেন সম্পূর্ণ বিদ্যুৎ বিল দেব, আমি তো শুধুমাত্র এক রুমের বিদ্যুৎ ব্যবহার করছি, বাকি লোকেরা তাদের অংশটা দিক। এ জাতীয় ভাবনাকে কিভাবে ঠিক করা যায়?
দেখুন, এই ক্ষেত্রে ওয়ান ওয়েতে ট্রাফিক তো চালানো যাবে না। এই ক্ষেত্রে যদি সামর্থ্য থাকে তো ঠিক আছে, আসলে ঘরে একটি গাড়ি আছে, এখন একটি গাড়ি এই ব্যক্তি স্টার্ট করবে, সে সিগন্যাল পাবে যে পেট্রোল ভরাও, এই বাহানায় কেউ গাড়িও নিয়ে যায় না। তো
আপনি কি এটি পরামর্শ দিচ্ছেন?
আমি আসছি
কথার কথা বলছেন।
এটি সাধারণত যেসব কম্বাইন্ডস ফ্যামিলি আছে, যেমন ঘরে একটি গাড়ি আছে, সেটা কেউ ছেলে চালাচ্ছে, বাবা চালাচ্ছে, তো ফ্যামিলির অন্যরাও চালাচ্ছে, তখন এমনটা হয় যে কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে সে ফুয়েল ভরাতে? তো এটি হবে কিভাবে? এই ক্ষেত্রে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, যে কতটা রাস্তা অতিক্রম করবে সে হিসেবে ততটুকু পেট্রোল এতে ভরিয়ে নিন, এটিই উত্তম। আর যদি একই কম্বাইন্ড ফ্যামিলি এবং আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে সকলের মাঝে সেটা ইকুয়ালি বন্টন করা উচিত। আর আর আমি তো এটাই পরামর্শ দিব, একজনের উপর বোঝা চাপানো এটি সমাচীন মনে হয় না। হ্যাঁ, যদি কেউ বলে থাকে যে আপনি যতটা ইচ্ছা ব্যবহার করুন আমি আছি, তো ঠিক আছে, এমন উদার ব্যক্তিকে পেয়ে যায় সৌভাগ্যবানেরা। আর কেননা একে কেউ ভালো কাজে ব্যবহার করে, কেউ খারাপ কাজে ব্যবহার করে, কিন্তু তবুও এই চিন্তা তো আসে, আমি কেন ভরব, আমি খালি রাখলে কি? সে ব্যবহার করেছে, কিন্তু এখানে তো কেউ ব্যবহার করা দূরের কথা। আমি এমনও দেখেছি একজন ব্যক্তি চালায়, একজনই চালায়, অন্য কেউ চালায় না, অনেকবার অনেকের কাছে বসে দেখেছি। তো কারের সে পেট্রোলের ফুয়েলের যে কাটা তা ইতেই থাকে, ইমার্জেন্সিতে থাকে, আর সে ছাড়া অন্য কেউ গাড়িও চালাবে না। আচ্ছা, আমার হিম্মত হয়নি তাকে বলার, ভাই এটি যদি প্রতি মধ্যেই থেমে যায় কাজ শেষ।
আমার একটি অভিজ্ঞতা আছে, আল্লাহ আপনার ভালো করুক। মাদ্রাসাতুল মদিনার একটি সনদ প্রদান অনুষ্ঠানে বয়ান করার পর ফিরে আসছিলাম। এক ইসলামী ভাই আমাকে পৌঁছে দিতে এসেছিলেন। তখন ওনার গাড়িতেও ফিউলের যে লাইট ছিল তা জ্বলছিল, গাড়ি বলছে তাকে পেট্রোল দেওয়ার জন্য। এটি বলতে চাইছিলাম, এটি যেন আবার মাঝ রাস্তাতেই বন্ধ হয়ে না যায়।
দেখুন না, এখন যিনি প্যাসেঞ্জার আছেন তিনি তো জানেন যে আমি তো স্টেরিংয়ে বসবো না, থেমে গেলে এখন আমাকে তো খেদমত করতে হবে, আমাকেই করতে হবে গাড়ির পেছন থেকে, ঠিক তো? এটাই বাস্তবতা। আচ্ছা, এই ব্যাপারটি হচ্ছে একটি মনস্তাত্ত্বিক ব্যাপার, আমি একে রিয়ালাইজ করার চেষ্টা করেছি যা আমার নগণ্য মস্তিষ্কে এসেছে। টাকা বের হয় না, আর এমন নয় যে কাল সেটি জানতে পারল যে আজ যদি নিয়ে ফেলি কাল যদি পেট্রোলের দাম 50 টাকা কমে যায় তো কালকে ভরব। বরং এরকম হবে, কালকে পেট্রোলের দাম আরোই বেড়ে যাবে, কেননা পেট্রোলের দাম তো বেড়েই চলেছে। তাই যদি, আচ্ছা এটি তো আপনারা নিজের যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের মোটরসাইকেলের রিজার্ভের চাবি কখন ছিল? আপনি এখন অপেক্ষা করছেন কখন এটি থামবে, কখন আমি একে মাটিতে আদর করে শোয়াবো, আর কখন আমি এর পেট্রোল ট্যাঙ্কের উপর জোরে থাপ্পড় মারব, আর একটি আটার ডিব্বা কিছুটা আটা বের করব, তারপর কার্বোরেটরের ভিতরে কিছুটা পেট্রোল যাবে, অতপর একে উঠাবো, আমি সবাইকে দেখাবো, দেখো আমি কতটা পয়সাওয়ালা লোক। এরপর আমি কিক মারবো, চার কিকের পর এটি স্টার্ট হবে। এখন হয়তো একে শুয়ে এর ট্যাঙ্কের উপর থাপ্পড় মারলেন, তখন আপনার এই অনুভূতি এসেছিল, এখন প্রথমে যে পেট্রোল পাম্প আসবে আমি ভরে নিব। এখন সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আরে ভাই চলছে তো, ঘর পর্যন্ত পৌঁছে যাবে, তবুও পেট্রোল ভরবে না। যত মোটরসাইকেল চালকেরা আছেন তাদের একটি অংশ সমর্থন করবে,
এমনই
ঠিক ভাই, এমন তো হয়েছে ভাই। আচ্ছা, টাকা আপনারই যাবে, এমন নয় যে আপনার মানি ব্যাগের 200-300 টাকাগুলো ডবল হয়ে যাবে, এটা তো কিছুই না। আপনারা শুধু শুধুই ভরান না, যেমন আছে তেমনই থাকবে, রিজার্ভের জায়গায় রিজার্ভ। আচ্ছা, রিজার্ভ হওয়াটা এই বিষয়ের আলামত যে এখন পেট্রোল ভরুন, কেননা এখন যে রিজার্ভ ফান্ড রয়েছে আপনি তা হচ্ছে পেট্রোল পাম্প পৌঁছানো পর্যন্ত ব্যবহারের জন্য, ব্যাপারটি এমন। তো এরকম ফ্যামিলির মধ্যে এমন কেউ থেকে থাকে তাহলে খুব ভালো, ঠিক আছে ভাই, অন্য কেউ ব্যবহার করতে পারবে, আমি ভরে দিচ্ছি। আমি এই মুহূর্তে যদিও পজিটিভ বিষয়ের দিকে যাচ্ছি, মা বাবা আছেন আর সন্তান ভালো উপার্জন করে এবং মনে করে যে ভাই মা বাবার উপর লোড না পড়া উচিত, আর আপনি জানেন যে মা গাড়ি নিয়ে যাবে, বাবা গাড়ি নিয়ে যাবে, অথবা অন্য কোনো ভাই বোন ব্যবহার করবে, এবং আপনি যদি ইনশাল্লাহ এটি করে থাকেন দায়িত্ববোধ থেকে, ভলেন্টিয়ারের রূপে যদি করে থাকেন, ইনশাল্লাহ আশা করছি এটিও এক হিসেবে ফ্যামিলির প্রতি দেখভাল হবে, আর আল্লাহ চায় তো হতে পারে এটি আত্মীয়তা রক্ষার মধ্যেও গণ্য হবে, কল্যাণকামিতা হিসেবেও গণ্য হবে। কিন্তু আমি আপনাদের সকল ফ্যামিলি মেম্বারকে এটি অবশ্যই বলবো যে লোড দিবেন না কারো উপর, এই সময়টি উচ্চমূল্যের সময়, জানা যায় না কোন বেচারা কোন পজিশনে আছে।
আর দ্বিতীয় ওনার প্রশ্নে আরো একটি বিষয় ছিল, বিদ্যুৎ সকলেই ব্যবহার করছে, আর যখন বিল আসে তখন বলে আমরা কেন এত বিল দিব, আমরা তো এত ইউজ।
আসলে সব আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, কম্বাইন্ড ফ্যামিলিতে এই ধরনের প্রবলেম হতে পারে। যেমন ধরুন এক ভাই আছে, তার রুমে এসি নেই, অন্য ভাইয়ের রুমে এসি লাগানো, আর এক বিল্ডিংয়ে থাকে, তখন প্রবলেম হয়। এক বাংলোতে থাকে, কম্বাইন্ড বাংলোও থাকে, কিন্তু সকলের মিটারের বিল তো এমনিতে আলাদা হয়, কিন্তু সম্ভবপর হয় এমন কোনো কম্বাইন্ড জিনিস থাকে যে একজন বিবাহিত ভাই আরেকজন অবিবাহিত ভাই দুজন একসাথেই থাকেন। এখন বিল আসলো, একজন অপরজনের সাথে শেয়ার করার বদলে তারা একে অপরের উপর লোড দিয়ে দেয়। তো আমার মতে এই ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং করা উচিত, ইউনিট ওয়াইজ কথা বলা উচিত, নারাজ না হওয়া উচিত, ভাই আপনি এমন আপনি এমন, প্রত্যেক বিষয় যার ফলে ঝগড়া হবে এবং পারস্পরিক ডিস্টার্ব হবে তাকে অর্থাৎ মিটিয়ে ফেলাই উত্তম।
হাদি সাহেব, একটি হাদিস শরীফ মনে পড়ছে, আপনি কতই না সুন্দর বিষয়ে মনোযোগ আকর্ষণ করেছেন, যদি কারো কাছে সামর্থ্য থাকে সে যেন অপরের কল্যাণমূলক কাজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যার সম্ভব হয় আপন মুসলমান ভাইয়ের উপকার করো, এটি একটি। দ্বিতীয় ইরশাদ হচ্ছে নিজের বালতি থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিজ বালতি থেকে অপরের বালতিতে পানি ঢেলে দেয়া, এটিও সদকা।
উত্তম ব্যক্তি সে যে অপরের উপকার চায়। এখানে এমন যে মা বাবা যদি গাড়ি নিয়ে যায় তিনি এটাই ভাবেন চলো 500-1000 টাকার পেট্রোল ভরে নেই, ছেলের কাজে আসবে। সন্তান কি এটা ভাবে ভাই আমি 1500-2000 টাকার পেট্রোল ভরে রাখি যেন আম্মু আব্বুর কাজে আসে? এই ক্ষেত্রে মা বাবার চিন্তা সর্বদা সন্তানের জন্য প্রাধান্যই থাকে। হ্যাঁ, ওই সন্তান বড়ই সৌভাগ্যবান যার চিন্তা মা বাবার জন্য এতটা পজিটিভ এবং প্রাধান্য থাকে।
মারহাবা, জি কল।
প্লাস মাইনাস অনুষ্ঠানের নিগ্রানেশ্বরের নিকট আমার প্রশ্ন, অনেক সময় বড় বিষণকে সামনে রেখে চলার চেষ্টা করা হয়, ইরশাদ করুন যে বড় চিন্তা আপনার রাখার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো দৃষ্টিতে রাখতে হবে, কেননা যখন নিয়ত সঠিক থাকবে তাহলে আল্লাহ পাক লক্ষ্যকে সহজ করে দিবেন। বিশেষ করে এখন যে সময় চলছে অনুদান সংগ্রহের, জাকাত ফিত্রা সংগ্রহের, অর্থশালীদের কাছে যাওয়ার সময় কি কি নিয়ত রাখা উচিত?
ভিশন হচ্ছে আল্লাহর সাহায্য, অর্থাৎ ভিশন তো এটাই, আমি একটি বড় ডোনেশন করব এবং দিনের জন্য বড় একটি খিদমত করব, দিনের বড় একটি কাজ করব, উন্নতভাবে কাজ করব, এটি হলো ভিশন। আর এতে স্পষ্টত নিজ রবের রহমত এবং নিজ রবের রহমতের উপরই বান্দা দৃষ্টি রাখবে। তাকওয়া পরহেজগারিতার সাথে আমরা কাজ করলে নিঃসন্দেহে আল্লাহ পাকের সাহায্য আসে। দ্বিতীয়ত, এই ক্ষেত্রে এটি হয় অনেক সময় মানুষ আপনার সাথে চলতে পারে না। দেখুন, লিডার একজনই হয়, লিডার দশজন হয় না। যারা আপনাকে ফলো করছে তারা আপনার চিন্তার সাথে একমত। এখন আপনি যদি বলেন যেরকম আমি ভাবছি তোমরাও সেরকম ভাবো, যেরকম উনি ভাবেন আমরাও সেরকম ভাববো, তাই আপনার পেছনে হাঁটছে। আপনাকে বেশিরভাগ এই কাজগুলো করতে হবে, সাথে সাথে এর সাপোর্টিং এসে যায়। যারা উত্তম চিন্তাভাবনা করতে শুরু করে এইরকম হয়, এরপরও কেউ উদাহরণস্বরূপ সঙ্গ না দেয় তখন পজিটিভই থাকুন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন,
সাথী কে কে পুকারো,
হায় হায়
সাথী হো তো জবাব আয়ে,
একজন ইতিবাচক চিন্তার ব্যক্তি নিজের ভিশনের উপর দৃষ্টি রাখে, তবে তা শরীয়তভাবে সঠিক হতে হবে, আচরণগতভাবে সঠিক হতে হবে, সব দিক থেকে সঠিক হতে হবে, তখনই এটি একটি রিয়েলিটির উপর বান্দা চলতে পারে আর আল্লাহর রহমতের উপর দৃষ্টি রাখে। যদি পড়ে যায় পুনরায় উঠে আবার চলা শুরু করে, পড়ে গেলে পুনরায় উঠে আবার চলা শুরু করে, আর একদিন আল্লাহ তাকে গন্তব্যে পৌঁছে দেন।
মারহাবা কল।
আমার নাম উম্মে হানি, আমি চট্টগ্রাম থেকে বলছি। নিগ্রানেশ্বরের নিকট আমার প্রশ্ন হলো, আমরা তো ছোট বাচ্চা এই জন্য রোজা রাখতে পারি না, তাহলে আমরা রমজানে কি করব? শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর।
আমিন ওয়া ইয়াকুম। আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখুক আম্মু, আর আপনাকে আপনার মা বাবার চোখের শীতলতা বানাক। এখন আপনি কি করবেন? একে তো হচ্ছে চেষ্টা করুন, কেননা নাবালক শিশুদের উপর রোজা ফরজ নয়। শিশুদের উপর, ছোট্ট শিশু হলে মা বাবার উচিত তাকে রোজা রাখানো, আর যতক্ষণ সে রাখতে পারে রাখুক, পানি চাইলে পানি দিন, খাবার চাইলে খাবার দিন, তাহলে তাদের অভ্যাস হয়ে যাবে রোজার বিষয়টি। দ্বিতীয়ত হচ্ছে দরুদ শরীফ পড়তে থাকুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ, তসবিহ পড়তে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। যদি এভাবে ইনশাল্লাহ তসবিহ পড়েন তাহলে আপনি অনেক 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 সওয়াব পাবেন ইনশাল্লাহ। তাই দরুদ শরীফের তসবিহ পড়তে থাকুন, আল্লাহ আল্লাহ নামের তসবিহ পড়তে থাকুন, ইনশাল্লাহ তাআলা এই ধরনের ইবাদত করবেন তো অনেক ভালো হবে।
মাদানী চ্যানেল দেখতে থাকুন, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুরক্ষিত রাখো আমার মৌলা, মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা।